بسم الله الرحمن الرحيم
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء رواه مسلم وفي رواية لأحمد بإسناد صحيح وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنته وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن হুজ্জাতুল্লাহ আও আলাইক রওয়াহ মুসলিম। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রমাজানুল মুবারাকে পবিত্র কুরআন নাজিলের সার্থকতা ও ফলাফল। আল্লাহ রব্বুল আলামিন রমাজান মাসে পবিত্র কোরআনের মতো একটি গ্রন্থ কেন নাজিল করলেন, এর ফলাফলটা আমরা কি পেয়েছি? রমজান নেকি অর্জনের মাস, এতে কোনো সন্দেহ নেই। শুধু পবিত্র কোরআন নয়, ইতিপূর্বের বড় বড় সহিফাগুলো সবই নাজিল হয়েছে রমজান মাসেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে নাজিল হয়েছে আল কুরআন, হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য। মহিলাদের মাঝে একটু সমস্যা হচ্ছে মনে হয়, আপনারা একটু কথা বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসেই উনজিলা ফিহিল কুরআন, পবিত্র কুরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আর হেদায়েত থেকে বর্ণনা করার জন্য পথ নির্দেশ যেটা, ওয়াল ফুরকান আর নাজিল করা হয়েছে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী মানদণ্ড হিসাবে। মৌলিক বিষয় এখানে, প্রত্যেকটি আসমানি গ্রন্থ রমজান মাসে নাজিল হয়েছে এর একটা তাৎপর্য আছে। বিশেষ করে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে একুশে রমজানে, এটা কদর রাত্রি ছিল, যেহেতু কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। মানুষের কাছে সময় অনুযায়ী একটা জিনিস উপস্থাপন করলে সেটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়। রমজান মাস নেকির মাস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ মাসে আসমানি গ্রন্থগুলো নাজিল করেছেন। যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কতটুকু সাধিত হয়েছে এটাও একটু দেখার বিষয়, মানুষের হেদায়েতের জন্য। আমরা কোরআন থেকে কতটুকু হেদায়েত পেয়েছি, ওবাইনাতিন মিনাল হুদা, আর এই হুদা থেকে হেদায়েত থেকে মানুষের সামনে পথ নির্দেশ বর্ণনা করা এটা কতটুকু সার্থক হয়েছে। ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য যে কোরআন নাজিল হলো এতটুকু, এখানে কতটুকু পবিত্র কোরআন সার্থক। সূরা বাকারা, এটাও সূরা বাকারা 185 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কেন? কত্তাবাইনা রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কারণ মিথ্যা থেকে সত্য পৃথক হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিল তাগুত, সুতরাং যে তাগুতের সঙ্গে কুফুরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটি শক্ত রশি আঁকড়ে ধরবে যা বিচ্ছিন্ন হওয়ার নয়। আল্লাহু সামিউর আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। রাব্বুল আলামিন এখানে বলে দিলেন পরিষ্কার যে কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, হেদায়েত ভ্রষ্টতা থেকে আলাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। একটা আল্লাহর পক্ষ থেকে বিধান আসবে আর একটা তাগুতের পক্ষ থেকে আসবে। লাইক রহাফি দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। যারা মডারেট রাজনীতিবিদ তারা এই আয়াতের অর্থ করে যেখানে আল্লাহ বলছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সুতরাং একজনকে ইসলাম কবুল করতেই হবে, মুসলমান বানাইতে হবে, ইসলাম পালন করতেই হবে, আর একজনকে হিন্দু হতেই হবে, এই নিয়ে মাথা ব্যথা কেন? ওর মাথাটা যে কতটুকু পচা পরের আয়াতটি অংশটুকু পড়লে বোঝা যায়। ও এমন বোঝা বুঝেছে কোরআন আয়াত চট করে দলিল হিসেবে পেশ করলো, লাইক রাহাফিদ দিন, এটা সকল রাজনীতিবিদের মুখস্থ, কিন্তু এই গাধাদের পরের আয়াতটুকু মুখস্থ নেই। ফাকাত ওকাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, ভ্রষ্টতা থেকে হেদায়েতটা পৃথক হয়ে গেছে, এটুকু আর বলবে না। তাহলে এরবার বাছাই করতে হবে কোনটা হেদায়েত আর কোনটা ভ্রষ্টতা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, বাছাই করলেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনারা বলেন না তো এ বিষয়ে তো কোনো কথা নেই, এটা তো আইন পাশ হয়েই গেছে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আপনি এটা বুঝলেন ঠান্ডা গলায় আপনি বুঝাচ্ছেন একজন কর্মচারীকে, বুঝছেন না, এ ব্যাপারে কোনো সমস্যা নাই তো, কারণ সিদ্ধান্ত হয়ে গেছে, এটা করলে ফলাফল এটা, এটা করলে ফলাফল এটা, তুমি কোনটা করবে দেখো। আপনি নিজেও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন লা ইকরাহা ফিদ দ্বীন, এরপরে বলছেন কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, হেদায়েত থেকে ভ্রষ্টতা পৃথক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এরপরে বলছেন আরো স্পষ্ট করে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুত থেকে অস্বীকার করবে মানে তাগুতের সঙ্গে কুফুরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি এমন একটা শক্ত রশি ধরবে, লাং ফিসামা লাহা, যার থেকে বিচ্ছিন্ন হওয়ার নয়। এই পরের আয়াতগুলি পবিত্র কোরআন নাজিলের বড় সার্থকতা। ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াতে বলছেন ওয়াকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ রাসূল লান আনি ইবাদুল্লাহ ওয়া ইজতানিবু ত্বাগুত, প্রত্যেক উম্মতের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি, কি জন্য? উদ্দেশ্য হলো ওয়াকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র ইবাদত করবে আল্লাহর আর তাগুত থেকে দূরে থাকবে। তাহলে একটা হলো আল্লাহর বিধান আর একটা হলো তাগুতের বিধান। যে ব্যক্তি প্রথমেই বলেছি অস্বীকার করেছে সবগুলোকে, কি বলে লা ইলাহা, সবগুলোকে নাকচ করলাম, এরপরে বলছি ইল্লাল্লাহ, শরীয়তের নাকচটা আগে আসছে, আমরা যারা বিধান পালন করতে চাই তাদের একটা ট্র্যাডিশন অভ্যাস আছে, যেটা সমাজে চালু আছে, ওইটাকে দলিল প্রমাণ ইত্যাদি দ্বারা সাব্যস্ত করার চেষ্টা করি, সাব্যস্ত করতেই হবে। অথচ সারি নির্দেশ হল আগে সবগুলোকে নাকচ করতে হবে, করার পরে আমাকে দলিল খুঁজে বের করতে হবে, দলিল আছে কিনা এটা, তারপরে আমল শুরু করতে হবে। এর উদাহরণগুলো সামনে আসবে। মহাগ্রন্থ আল কোরআন এতই গুরুত্বপূর্ণ, হাদিসটা সহিহ মুসলিমে আসছে 118 পৃষ্ঠায়। আল কোরআন হুজ্জাতুল্লাক আওয়া আলাইক, মহাগ্রন্থ আল কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে। কোরআন কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবেই, যদিও বা কোরআন পড়ে যারা পথভ্রষ্ট হয়, অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, তাদের জন্য এই চেতনা আছে। রমাজান মাসেই নাজিল হল, কিন্তু পুরো রমাজান মাসটা যে বিধানের উপরে প্রতিষ্ঠিত, এই বিধানগুলোকেই আমরা অস্বীকার করেছি। পুরোটাই যদি আপনি হিসাব করেন একদিক থেকে রমাজান মাসটাকেই, প্রত্যেকটাতে দেখতে পাবেন যে প্রকৃত যে বিধান সেটাই রমাজান মাসে চালু নেই, অথবা চালু আছে কিন্তু অপব্যাখ্যা করে চলছে। ইসলামের যে মৌলিক চারটা জিনিস ক্ষতি করেছে, এক নম্বরে জয়ীফ এবং জাল হাদিস, দুই নম্বরে কোরআন এবং সহি হাদিসের ভুল অর্থ, ভুল ব্যাখ্যা, তিন মানুষের তৈরি করা আমুল শিরিক ও বিদাত, চার অমুসলিমদের কৃষ্টি কালচার, আমাদের উপর ছেড়ে দিয়ে চলে চলছে। মৌলিক চারটি জিনিস, তার মধ্যে এই চারটি আছে এই রমাজান মাসেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দেন প্রতি রমাজানে আমরা পড়ি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা তাগুতটাকে ছাড়তে পারিনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাই ইয়াকফুর বিত্তাগুত, আপনি আমি যেমন ইসলাম গ্রহণ করেছি সমস্ত ধর্মকে অস্বীকার করে, এটা হলো কুফুরি করা, অন্য ধর্মের সঙ্গে কুফুরি করে আমি ইসলামটা গ্রহণ করেছি, ঠিক আপনাকে তাগুতের সঙ্গেও কুফুরি করতে হবে। আমাই ইয়াকফুর বিত্তাগুত, কুফুরি করা মানে টোটালি অস্বীকার করা, পুরোপুরি অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনবে। এখানে পার্থক্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, পাঠানোর উদ্দেশ্যই হলো হেদায়েত ছোঁয়া পাঠাছেন, বিল হুদা ওয়া দীনিল হক, এই হেদায়েত ছোঁয়া পাঠানোর কেন আমরা হেদায়েত কোরআনের মধ্যে পেলাম, হেদায়তের মৌলিক উদ্দেশ্য এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ হেদায়ত ছোঁয়া পাঠালেন, উদ্দেশ্যটা কি, লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম, যত দ্বীন, যত দর্শন, যত মতবাদ, যত থিওরি চালু আছে, সবগুলোর উপরে ইসলামটাকে, হেদায়তটাকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য। তা আপনি দুইটা নিয়েই চলছেন, তা আপনি কুফরি করলেন কিভাবে, আমি কুফরি করলাম কিভাবে, এটা একটি প্রাথমিক ধারণা আপনাদের দিতে চাই, দিলাম এটাই, যে বাংলাদেশে নয় বর্তমান বিশ্বে অসংখ্য মতবাদ চালু আছে, আর প্রত্যেকটা ব্যক্তি মতবাদের সাথে জড়িত। একজন শাফি মাজহাবের ব্যক্তিকে বলবেন এটা একটা ইসলামী মতবাদের কথা বলছে, ইসলামের নামে চালু হওয়া মতবাদ, আপনি সালাতে আমুল বলেন কেন, জবাব দিবে যে আমার মাজহাবে চালু আছে সালাতে জোরে আমিন বলা, তাই বলছি, আমিও সালাতে জোরে আমিন বলি। আমাকে প্রশ্ন করলে, আপনাকে প্রশ্ন করলে উত্তর দিবেন যে হ্যাঁ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন জোরে, তাই বলি। গত শুক্রবারের ঘটনা, একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা, তো উত্তর এটাই দিলেন সরাসরি, কাছে এটা আমার মাজহাবে চালু আছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি কি সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ জোরে বলেন না আস্তে বলেন, তো আস্তে বলি। কেন বলেন, কারণ ইমাম আবু হানিফা বলেছেন যে বিসমিল্লাহ আস্তে বলতে হবে, তা আমিও আস্তে বলি। আমি আসতে বলি এই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ আসতে বলেছেন তাই, আর আপনি উত্তর দিলেন হানাফি মাযহাবে আসতে বলার কথা আছে তাই। আমূল তো দুইটাই, আকীদাগত পার্থক্য। এইগুলো বললে আপনারা আনন্দিত হন, ভালো লাগে। কিন্তু যখন বলি যে একজন আপনি মুসলিম, এরপরেও আপনি একজন ধর্মনিরপেক্ষ সেকুলার, তখন একটু তিতো লাগে কথা। তিতো না, এটা মরার পরে বোঝা যাবে মুজাফফর বিন মহসিনের কথাটা তিতো কি মিঠা। আবার একজন মনে করে আমি ন্যাশনালিস্ট, আমি জাতীয়তাবাদী, প্রথম দরকার আপনার জ্ঞান আসা যে এই সেকুলারিজম মতবাদটা কাদের তৈরি, কোথায় থেকে চালু হলো, কেন চলছে। ন্যাশনালিজম কেন চালু হলো, কোথায় থেকে চলছে। কমিউনিজম কোথায় থেকে চালু হলো, কেন চলছে। হ্যাঁ, আপনি বলবেন ধর্ম এক জিনিস আর বৈশ্বিকতা এক জিনিস, রাজনীতি অর্থনীতি সমাজনীতি আলাদা জিনিস, যে না একই জিনিস সবই। আপনি বাক্য ছড়িয়ে দিবেন আমাকে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মিরালি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড, এটা বলে আমাকে দিবেন, আমি আপনাকে বলবো এই বলিটা কার, আপনার মাথায় এটা কে ঢুকালো। ধর্ম রাজনীতিতে ঢুকার অধিকার রাখে না, এই বলিটা ঢুকালো কে, কত শতাব্দীর জন্ম। আপনি খুলে দেখেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আপনি পড়ে দেখেন, মানে রাজনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি সব কিছু থেকে ইসলামকে মুক্ত করে চার দেওয়ালের মধ্যে ঢুকাবেন, মানে ধর্মটা হলো আল্লাহ আর মানুষের মধ্যে নম নম করার জিনিস, এটা আধ্যাত্মিক একটা বিষয়। এই ফতোয়া দিয়েছেন মুফতি হল ব্রিটেনের সব খ্রিস্টান পণ্ডিত, তারা ফতোয়াটা দিল আর ফতোয়াটা আপনি গ্রহণ করলেন, আর আমি সেজে গেলাম বড় রাজনীতিবিদ, যে না যাবতীয় তাগুতের বিরুদ্ধে আপনাকে অবস্থান করতে হবে, ততক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে না যে আপনি আল্লাহকে মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে। যদি এটা করতে পারি তবে বুঝবো যে হ্যাঁ, পবিত্র কোরআনের রমাদান মাসে নাজিল হওয়ার সার্থকতাটা প্রমাণিত হয়েছে। রমাদান মাস আজকে এটা আমি এবং আপনি এটা নিয়ে বিশ্লেষণ করতে পারি, হেদায়েত আমি গ্রহণ করতে পেরেছি কিনা, তাগুতের বিরুদ্ধে আমাকে অবস্থান নিতেই হবে, চারিদিকে চলবে তাগুতের রাজত্ব, এটা না করলে চলবে না। দ্বিতীয় রমাদান মাসটাই আসি, যেটা চলছে এটা অপব্যাখ্যা জৈব এবং জাল হাদিসের প্রতি চলছে। এই রমাদান মাসের শুরুতেই আপনাদের ক্যালেন্ডারগুলোতে যে সমস্ত দোয়াগুলো ছড়ানো হয়েছে, শুরুতেই বলি একটা দোয়া, ইফতার করার দোয়া একটা শিখানো হচ্ছে, আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা রাহিমিন, আল্লাহর কসম করে বলছে আপনাদের কাছে এটা একটা ডাহা মিথ্যা একটা দোয়া তৈরি করা আছে। যে জাল হাদিস থাকতো আমি বলতাম একটা জাল হাদিস আছে, কিন্তু দুঃখিত আমি এর পক্ষে কোন জাল হাদিসও বর্ণিত হয়নি, যেটা গোটা দেশেই চলছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ইফতারি ক্যালেন্ডার বের করা হচ্ছে আর ক্যালেন্ডার লেখা আছে ইফতারির দোয়া লেখা আছে। আরেকটি, প্রত্যেক চার রাকাত পরে তারাবিতে দেখেন হুদা হেদায়াতের ব্যাখ্যা, দেখেন চার রাকাতের পরে হেদায়াতটা কোথায় থেকে আসছে। চার রাকাতের পরে একটা দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন তো বেশি প্রচার করা হচ্ছে, সুবহানাল জিল মালাকুতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ইত্যাদি ইত্যাদি বলে সেসব ইয়া মুরজির ইয়া মুজির একটা দোয়া পড়া হয়, খুব জোরে জোরে পড়া হয়, একটা ডাহা মিথ্যা দোয়া একটা। আপনি বলবেন যে আপনি একটা শক্ত করে বলছেন, না শক্ত না, আরো যত শক্তি আছে শরীরে এভাবে বলবো আমি, কারণ হলো এই জন্য বলছি এর কোনো ভিত্তি নেই। গোটা বাংলাদেশের মানুষকে শিখানো হচ্ছে এটা, এটা কি হেদায়েত, কাদের কার পক্ষ থেকে আসলো, কার পক্ষ থেকে আসলো এটা, আমাকে এক দরকার হেদায়েতটা কোথায় পেলাম। যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করার হুমকি মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহু আল ওয়াতিন, হে জনমণ্ডলী শুনে রাখো, এই মোহাম্মদ যদি তার পক্ষ থেকে কোনো কথা রচনা করে আমি তার দক্ষিণ হস্ত ডান হস্ত ধরে ফেলবো, সুম্মালা কতান আমিনুহুল অতীন, অতঃপর তা আমি তাকে জবাই করে দেব, গলা থেকে দেহ বিচ্ছিন্ন করে দেব আমি তাকে। এটা স্বয়ং মহান রব্বুল আলামিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিচ্ছেন। আর আমরা তৈরি করে দিলাম এটা না, এটা চলতে পারে না, অসম্ভব পারে না। আপনি দেখেন সিয়ামের এক নিয়াত বানাইছে, তারাবির এক নিয়াত বানাইছে, এশার সালাতের এক নিয়াত বানাইছে, ওই দেখলে মনে হচ্ছে পৃষ্ঠাটা ওটা নিয়াতেই ভর্তি, আর আবার তারাবির মাঝখানে দোয়াটা বানাইছে, এটা আশ্চর্য। বেতেরের আর একটা নিয়াত থেকেছে ওর মধ্যে, মানে তারাবির সাথে বেতের প্রস্ত হল। শরীয়ত থাকলে কোনো আপত্তি নেই, তো মানুষের উপর বুঝাই সব চাপে দেওয়া হচ্ছে কেন? রমজানের ইফতারের সময় বিসমিল্লাহ বলবেন, সিরফ বিসমিল্লাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার সময় যা বলেছেন এটাই বলো বিসমিল্লাহ, প্রসিদ্ধ হাদিস। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, মর্মে যে দোয়াটি আবু দাউদে আসছে 221 পৃষ্ঠার মধ্যে, সনদটা জয়ীফ, তবে শেষে যাহাবা জামাউ আবতালাতুল উরুকু সাবাত লাজুন ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদের মধ্যে আসছে, এটা এই বিষয়ে পরিষ্কার। কিন্তু জয়ীফটাও যে নাই, একটা কথা আপনারা বলেন, মোড়ার উপরে খাড়ার ঘা, একেতে জয়ীফ কিন্তু ওকে আবার কি করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে নতুন ভাবে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, দোয়াটার উপরে বাড়ানো হয়েছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, আমার কথা আপনাদের কাছে তিত লাগবে, কিন্তু আজ থেকে মোটামুটি 500 বছর আগে, হ্যাঁ 500 বছর আগে একটা বই লিখেছেন মিশকাতের ভাষ্য, মিরকাতুল মাফাতি, ইরাকের মানুষ, প্রসিদ্ধ হানাফি বিদ্বান, এতই কড়া হানাফি বিদ্বান, তিনি নাম লেখেন মোল্লা আলী কারি হানাফি, নামের সাথে লেখে, ওই জন্য বললাম কথাটা। উনি নিজেই প্রথম খণ্ডের 31 পৃষ্ঠায় এই আলোচনায় বলছেন, ইস্তাহারাই আলা আল সিনাতিন নাস ওয়ালাকিন লাইসালাহু আসলন, দোয়াটি মানুষের মুখে খুব প্রসিদ্ধ কিন্তু এর কোনো ভিত্তি নেই, নিজেই বলছেন। আমি চিটাগাং প্রোগ্রামে গিয়ে আলেমদের সামনে বলেছিলাম, একটা জিনিস আপনার কাছে বলে যায় অনুরোধ করছি, এই যে প্রসিদ্ধ দোয়াটি চালানো আছে সমাজে, এটা দলিল কোথায়? এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এখন তো আমাদের গালিগালাজের পাত্র বানানো হয়েছে, বিশেষ করে তারাবির সালাতটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, দুইটা বিষয় নিয়ে, তারাবির সালাত এই চাঁদ দেখাটা নিয়ে আর কি। গত জুমাতে একটু আলোচনা করছিলাম, কিন্তু আলোচনার পরে আমি তোপের মুখে পড়ে গেছিলাম, কিন্তু আলোচনা আমি সমাপ্ত করতে পারিনি, সালাতের পরের বলছি। তারাবির সালাত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম 11 রাকাতই পড়েছেন, 8-3-11, এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়। যদিও বা 13 রাকাতের উপরে সালাতের কোন ভিত্তি শরীয়তে পাওয়া যায় না, 13 রাকাত, এই 2 রাকাতটা তাহাজ্জুদ সালাত শুরুর আগে পড়ার হিসাব করে 2 রাকাত, অথবা ফজরের 2 রাকাত সুন্নাত সহ 2 রাকাত, 13 রাকাত, দুইটা ধারণা পরিষ্কার আছে এই মর্মে। এবার কথা আপনাদের সাথে, যে তারাবির সালাত 8 রাকাত এটা কিভাবে ডাউন করা যায়, এই মর্মে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 নম্বর, আবু দাউদ, গতদিন বাংলা বাজারে গেছিলাম, আবু দাউদ তারা ছাপিয়েছে, তাদের সামনে স্পষ্ট দেখে আসছি এই শব্দটা চেঞ্জ করা আছে, এটা আপনার চেঞ্জ করতে হবে, আপনারা যদি ছাপানোর দায়িত্ব নিয়েছেন। আরেকটি বলেছি, দেখেন এদের নাম্বার দেওয়া আছে 754, তারপরে দেওয়া আছে 756, তারপরে দেওয়া আছে 760, মাঝখানে 4টা হাদিস কোথায়? ওনারা দেখে থ, আমাকে বলছেন এটা তো জানতাম না, এই 4টা হাদিস যোগ করা লাগবে এখানে, নাম্বারিং করেছে নতুনটার উপরে, নাম্বারিং করতে যায় মাঝখানে 4টা হাদিস নাই, মূল আবু দাউদের সাথে যেটা সৌদি আরব বৈরুতে প্রিন্ট হয়েছে তার সাথে মিলাতে গিয়ে নাম্বারিং ঠিক করেছে, কিন্তু মাঝখানে 4টা নাম্বার দিতে পারেনি। আমি আবু দাউদ পড়াই তো ছাত্রদের, বুঝাই দিই যে দেখো এই অবস্থা, ধরলাম প্রকাশককে গিয়ে সরাসরি বাংলা বাজারে, দেখেন এই চারটা হাদিস চেঞ্জ করা হয়েছে। এটা 109 পৃষ্ঠায় পাবেন আপনি, দেখবেন ওই যে সালাতের মধ্যে হাত বাঁধার হাদিসটা, ইমাম আবু দাউদ চারটা হাদিস বর্ণনা করেছেন, চারটা হাদিসের একটাও নাই। কারণ হলো নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলোকে তিনি নিজে জয়ীব বলেছেন, আর বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে আর কিছু মন্তব্য করেননি, মানে তার কাছে এটা সহি। এই চারটাই তুলে দেওয়া হয়েছে, আপনি দেখবেন বাড়িতে গিয়ে। আর 209 পৃষ্ঠায় 202 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণনা করছে, ওইটাই দেখা দিলাম। এটা চেঞ্জ করতেই হবে, ছিল ইশরিনা লাইলাতান, ওখানে করা হয়েছিল ইশরিনা রাকাতান করা হয়েছে। কে করলো এটা? মূল আবু দাউদ বলে দিলাম যে এই মূল জায়গায় খুলবেন, এমন কি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের যে আবু দাউদ ছাপা বাংলা এটাও খুলে দেখবেন আপনি, ওখানে কিন্তু ওই চারটা হাদিসও আছে, এই কথাটাও আছে, আপনি দেখবেন মিলে দেখবেন। দেখার পরে শব্দ চেঞ্জ করেন আপনি, তাহলে আমি আপনার জন্য দোয়া করব, আর যদি চেঞ্জ না করেন দেখা দিয়ে গেলাম কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কিন্তু নালিশ করবো আমি যে ছাপাচ্ছেন আপনারা, এটা আপনাকে সরাসরি বলে গেলাম। এর মৌলিক কারণ হলো যে এটা করলেন কে? আশ্চর্যজনক একজন একটা বিষয়, দারুল উলুম দেওবন্দ তারাই দাবি করলেন আমার কাছে, এটা সেকেন্ড কেবলা, সেকেন্ড কাবা তাই বলছেন। ভালো কথা, এটা তারা উল্লেখ করলেন, ভালো কথা। কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল মাহমুদুল হাসান, তিনি আবু দাউদের টিকা করতে গিয়ে লিখতে গিয়ে এই লাইলাতান শব্দটাকে রাকাতান করে দিলেন। এখন পর্যন্ত বাংলাদেশ না শুধু, উপমহাদেশের সর্বত্র এটাই চালানো হচ্ছে। তিনটা বড় প্রতিষ্ঠানে গেছি, জামিয়া সালাফিয়া বানারস, মৌনাদ ভঞ্জনের মোয়ে গেছি এবং আজমগড়ায় গেছি, তিন জায়গাতে আমি বলে গেছি যে এই যে চেঞ্জটা হয়ে আছে, আজও চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হবে না কোনদিন। তারা থ যে এটা কোনদিন মিলিয়ে দেখিনি, তো কারণ হলো হাদিসটা জয়ীফ। ওখানে উল্লেখ করা আছে হাসান রাজিয়াল্লাহু আনহু বর্ণিত বাবু কুনুতুল বিত্রির মধ্যে যে তিনি উবাই ইবনে কাব এবং তামিমুদ্দারি তারা 20 রাত্রি সালাত আদায় করালেন। ওখানে 20 রাত্রি আছে, যদিও হাদিসটি জয়ীফ, কারণ সহি হাদিস আছে, পুরো রমজানটা তারাই পড়াইছেন তারা, এই জন্য হাদিসটা জয়ীফ। ইমাম আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন হাদিসটাকে, ওইটাকে চেঞ্জ করে লাইলাতান শব্দটাকে রাকাতান করে দিয়েছে। শুধু একটু চেঞ্জ, ছিল 20 রাত্রি হয়ে গেলে বা 20 রাকাত চেঞ্জ হয়ে গেল। এটা শুধু তাই নয়, আমি হাদিস পেশ করার আগে তথ্য পেশ করছি। সহি বুখারি খুলেন, মূল সহি বুখারি 269 পৃষ্ঠা খুলেন, মূল বুখারিতে পাবেন কিভাবে, চেক করবেন কিভাবে, আপনারা পরীক্ষা করবেন কিভাবে, আপনি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারি খুলে দেখেন, ওখানে লেখা আছে কেতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়। কিন্তু মূল বুখারি, যে বুখারি মানুষকে পড়ানো হয়, লক্ষ লক্ষ ছাত্র পড়ছে, লক্ষ লক্ষ টিচার পড়াচ্ছে উপমহাদেশে পুরোটাই, সেখান থেকে কিন্তু এটা তুলে দিয়েছে, ওই যায় কেতাবু সলাতে তারাবি শব্দটা নেই, উঠা দিছে। এখন আপনারা দেখতে পারেন যে 269 পৃষ্ঠায় কেন তুললো, তাদের কি সার্থকতা? সার্থকতা এটাই, ইমাম বুখারি অধ্যায়টা রচনা করেছেন, জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে ইমাম বুখারির জন্ম। সেই সময় তিনি বলছেন কিতাবু সালাতে তারাবি, তারাবি সালাতের অধ্যায়। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা নিয়ে আসতেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকা। জিজ্ঞেস তখন করল কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান ফি লাইল, রাত্রিতে রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, তিনি রমজানে হোক আর রমজানের বাহিরে হোক 11 রাকাতের বেশি কখনো সালাত পড়তেন না। জবাব, এই হাদিসটা নিয়ে আসছেন ওই অধ্যায়টা রচনা করে, তুলে দেওয়া কেন হলো? এই তুলে দেওয়ার বয়স কিন্তু বেশি দিন হয়নি, 1275 হিজরিতে আসাহুল মাতাব থেকে প্রকাশিত বুখারিতে আছে কেতাবু সালাতে তারাবি, এই বুখারি, কিন্তু এটা 1262, আর 1275 ছাপা হচ্ছে হিজরি, সেখানে কিন্তু এই অধ্যায়টা আর নাই। পৃথিবীর কোন হানাফি বিদ্বান কোন বিদ্বান বলে যে
তারাবি এবং তাহাজ্জুদ দুইটা পৃথক সালাত কেউ বলেননি, প্রমাণ নেই। এটা হয়েছে মাত্র এই 70-75 বছর যাবত এই জিনিসটা নতুন করে চালু হয়েছে। এমনকি উপমহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আজও উপমহাদেশের মধ্যে প্রথম বুখারীর ভাষ্য লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, প্রখ্যাত হানাফি বিদ্বান। তিনি তার ফাইজুল বারির মধ্যে 2 নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে বলছেন, তিলকা সলাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, ইজা তাকাদ্দামাত সুমিয়াত বিইসমি তারাবি, যখন রাত্রে শুরুতে পড়া হবে তখন নাম হবে তারাবি, ওয়াইদা তাআখারাত সুমিয়াত বিইসমি তাহাজ্জুদ, যখন শেষে পড়া হবে তখন হবে তাহাজ্জুদ। যে ব্যক্তি তারাবি পড়বেন সে ব্যক্তি তাহাজ্জুদ পড়বেন না, আর এর মধ্যে যদি পড়েন আপনি তাহলে পরহেজগারিতা বেশি হয়ে গেল, পুরো রাত ইবাদত করার জন্য হয়ে গেল, কিন্তু এটার মৌলিক একটা বিষয় যে না, ইসলামী অনুমোদন নাই। যদিও বা এবার একটা মন্তব্য করতেই হচ্ছে, সৌদি আরবে তারাবি তো হয়ই, 2টা জামাত হয়, এর পরেও শেষ দশকে কিয়ামুল লাইল চালু করেছে, কিন্তু এটা শরীয়ত সাপোর্ট করেন, এটা বেদাত। আপনি বলবেন মক্কা মদিনা মসজিদ নববী হারামে 2টাতে চলতে হবে বেদাত, বেদাত যদি নাই হবে এর আগে চালু ছিল না কেন, নতুন করে চালু হয়েছে কিনা, এটা এর আগে ছিল না? আগের হাজিদের জিজ্ঞেস করেন যারা উমরা করতে গেছেন, চালু হয়েছে কিছুদিন আগে, এটা শেষ দশকে গিয়ে নতুন করে আবার কিয়ামুল লাইল করে না, এটা চলবে না, এটা ছিল না। আমি যেটা বলছিলাম যে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, কিন্তু 2টা পার্থক্য করে বাংলাদেশে প্রচার করা হচ্ছে, তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 11 রাকাত, ওটা ঠিকই তো আছে না। হাদিসটা খুলেন 166 পৃষ্ঠা তিরমিজি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়েছিলেন, সেই 3 দিনের শেষ দিনে তিনি এশার সময় থেকে শুরু করলেন আর শেষ করলেন, কওমা বিনা হাত্তা খাশিনা আন তাফুতানাল ফালাহ, তিনি শেষ পর্যন্ত নিয়ে গেলেন, আমরা ভয় পাচ্ছিলাম হয়তো আজকের চাহারি খাওয়া ছুটে যাবে। প্রশ্ন হলো ওই রাত্রিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ কখন পড়লেন, কখন পড়লেন? সহি মুসলিমের একটি হাদিস, মূল মুসলিম 254 পৃষ্ঠা খুলুন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মা বাইনা সালাতুল ইশা ওয়াল ফজর ইল্লা ইহদা আশার রাকা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত থেকে নিয়ে ফজর পর্যন্ত রাত্রিতে 11 রাকাতের বেশি পড়তেন না, এটা আম হাদিস একটা। প্রশ্ন হল যে একই রাত্রিতে কখন তারাবি পড়লেন, কখন তাহাজ্জুদ পড়লেন? বহু নতুন মুসল্লি আসেন, আপনাদের নতুন নতুন প্রশ্ন, এ বিষয়ে কথা আপনাদের সাথে পরিষ্কার, ওই কথাটা ঠিক নয়, এবং এই ভ্রান্ত দর্শনটা চালু হয়েছে পরবর্তীতে। এরপরে বলা হচ্ছে এজমা হয়েছে 20 রাকাতের প্রতি, এটা খুব চূড়ান্ত প্রচারণা চলছে। এজমা হয়েছে কথাটা কার উপরে ভিত্তি করে? এমনকি নূর মোহাম্মদ আজমি মেশকাতের টিকায় লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে 8 রাকাতই পড়তেন, তবে পরে 20 রাকাত পড়েছেন, কথা লিখছেন ওই জাল হাদিসের আলোকে। এবার ছোট্ট একটা কথাই বলে দি, এজমা যদি হয় তো ভিত্তি থাকতে হবে, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়েছেন, স্পষ্ট সহিহ হাদিস মালিক মুয়াত্তার প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা, আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামীম আদ-দারি আইয়ুসাল্লিয়ান নাসা ইহদা আশারা রাকা, উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামীম আদ-দারিকে নির্দেশ দান করলেন, তারা যেন লোকদেরকে রমজান মাসে 11 রাকাত সালাত পড়ায়। এই হাদিসের সনদ সকল মুহাদ্দিস সহি বলেছেন, শেষে আলবানি এসে বলেছেন ইসনাদুহু সহিহুন জিদ্দান, এই হাদিসের সনদ অত্যধিক সহি, তিনি মন্তব্য করছেন। পাওয়া গেল উমর রাদিয়াল্লাহু আনহু নিজে নির্দেশ দিয়েছেন 11 রাকাতের। এবার বর্ণাগুলো চালু আছে, আমি বিস্তারিত বিশ্লেষণ করেছি তারাবির রাকাত সংখ্যা বইটাতে, 19টি বর্ণ সমাজে চালু আছে। এবার অনেকেই একটু আনন্দিত হয়েছে যারা 20 রাকাতের পক্ষে বর্ণগুলো সবে এক জায়গায় পেয়েছে, ওখান থেকে তাহাকিক না দিয়ে শুধু বর্ণগুলো তুলে বলছে যে এই তো 20 রাকাতের এতগুলো হাদিস, 19টা হাদিস। আমি বলছি জিরোর পরে যদি জিরো এক লক্ষাধিক বসানো যায়, ওই জিরোর কোনো মূল্য আছে
না?
জিরো থেকে শুরু হয়েছে, জাল থেকে শুরু হয়ে জাল দেয় শেষ হয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী, তিনি 27টা খুলুন, আল্লাহ নবী বলছেন স্পষ্ট ভাষায়, মাবালুন নাস ইশতারুতুনা শুরুতান লাইসা ফি কিতাবিল্লাহ মা কানা মিন শর্তিন লাইসা ফি কিতাবিল্লাহ ওয়া ইন কানা মিয়াতু শর্তিন ফাহুয়া বাতিল। মানুষ শুধু শর্ত করছে, মানুষের কি হচ্ছে, অথচ সেই শর্ত কিতাবুল্লাহর মধ্যে নেই। এরপরে বলছেন শর্ত করে, যদিও তারা শর্ত করে 100টি, আর যদি কোরআন সুন্নায় না থাকে ওটা বাতিল বলে গণ্য হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর সিদ্ধান্তটাই হল সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ও শর্তুল্লাহ আওসাকু আল্লাহর শর্তই হল সবচেয়ে দৃঢ়। এরা সহিহ বুখারী হাদিস, হাদিস যেখানে আছে সেখানে ফিরে যাব আমি, এই দিকে বিতর্কের প্রশ্নই আসে না। সহিহ হাদিস যদি মানতে চাই তাহলে আমাদের কোনো সমস্যা থাকে না। আমি রমাজানের কথাই বলছি, যে রমাজানে কোরআন নাজিল হয়েছে এই রমাজান অপব্যাখ্যা চলছে, কেন হাদিসগুলো কাটছাঁট করতে হবে, কেন বা নতুন একটা তথ্য উপস্থাপন করতে হবে? দ্বিতীয় বিষয় যে হ্যাঁ, আপনাদের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে রিনোশন আমি রিনোশন করতে পারবো না, আল্লাহ চাইলে বুঝটা দিবেন, আমার বুঝনে যে কথা বলবো, বিতর্ক পছন্দ করি না। রমাজান মাসের চাঁদ দেখা গেলে সিয়াম রাখতে হবে, চাঁদ দেখা গেলে সিয়াম ছাড়তে হবে, এটা হলো শরীয়ত। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস, একটা না সাত আটটা হাদিস বর্ণিত হয়েছে, সুমু লি রুইয়াতিহি ওয়া আফতিরু লি রুইয়াতিহি, দেখে সিয়াম রাখো, দেখে সিয়াম ছাড়ো। ইদা রাইতুমুল হিলালা, যখন তোমরা দেখবা চাঁদ তখন তোমরা সিয়াম রাখো, আর যখন তোমরা চাঁদ দেখবা তখন সিয়াম বর্জন করো। এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আমরা দেখে করব, দেখে ছাড়ব। দ্বিতীয় কথা যে সাক্ষী যদি দেয় কেউ চাঁদ দেখার, তাহলে কতটুকু মানে কত দূরের মানুষ সাক্ষী অর্জন করতে পারবে, গ্রহণ করতে পারবে এবং সিয়াম পালন করতে পারবে? যদিও বা সাক্ষীর জিনিসটা আজকে মিডিয়া চলে আসছে, সৌদি আরবে চাঁদ দেখা গেলেই গোটা বিশ্বে জেনে ফেলছে, যার কারণে মনে হচ্ছে চাঁদ দেখা গেছে বুঝতে পারলাম, তো তাহলে সিয়াম রাখতে হবে, চাঁদ দেখা গেছে বুঝতে পারলাম সৌদি আরবে সিয়াম বাদ দিতে হবে, এটা একটা কথা আসছে, কথাটা যৌক্তিক। আমিও বলছি আপনাদেরকে, তাদের কথা অনুযায়ী আমিও বলছি আপনাদেরকে, সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম কিতাবুস সিয়ামের 4 নম্বর অনুচ্ছেদ, কুরাইব রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন রমাজানের শুরুর দিকে, রমাজান আসার আগেই গেলেন সিরিয়াতে, সিরিয়াতে যাওয়ার পরে সিয়াম শুরু করলেন। তারপরে বলছেন কদিমতুল মদিনা আখিরা শাহরি, আমি মদিনায় ফিরে আসলাম রমজানের শেষে, আসার পরে আমি ইবনু আব্বাসের সাথে কথা বললাম, ফাযুকিরাল হিলাল, কথা হলো চাঁদ দেখা সম্পর্কে, তিনি বললেন যে তোমরা কখন চাঁদ দেখেছো, আমি বললাম ফি লাইলাতিস জুমআ, আমি জুমার রাত্রিতে চাঁদ দেখেছি, মুয়াবিয়া সিয়াম রেখেছে, মানে সিরিয়ার শাসক ছিলেন তখন মুয়াবিয়া, আর মানুষেরা সিয়াম রেখেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়ালাকিন্না রাআইনাহু ফি লাইলাতিস সাবতি, তবে আমরা চাঁদটা দেখেছি শনিবারের রাত্রিতে। তখন তিনি বললেন যে আওয়ালা তাকতাফি বি রুইয়াতি মুয়াবিয়া ওয়া সিয়ামিহি, তাহলে মুয়াবিয়ার চাঁদ দেখা আর তার সিয়াম রাখা কি আমাদের জন্য যথেষ্ট নয়? তিনি বললেন না, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগের এবাদতটা হলো, তিনি বলছেন না যেহেতু চাঁদ দেখেছি শনিবার রাত্রিতে, ফালা নাযালু নাসুমু হাত্তা রাআইনা লুকমিলুল ইদ্দা সালাতিন আও রাআইনাহু, যতদিন আমরা ৩০ পূরণ না করব এবং চাঁদ না দেখব ততক্ষণ আমরা সিয়াম বাদ দিব না, হয় চাঁদ দেখে বাদ দিব সিয়াম রাখব, না হলে ৩০ পূরণ করব। এরপরে বলছেন তাহলে কি মুয়াবিয়ার চাঁদ দেখার সিরিয়াল লোকের সিয়াম রাখা এটা কি যথেষ্ট নয়? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন লা, যথেষ্ট নয়। এরপরের মন্তব্যটুকু আমাদের গ্রহণযোগ্য মানে খুব প্রয়োজন, হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল পেশ করছেন, এইভাবে আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দান করেছেন। ওখান থেকে প্রমাণিত হয় সিরিয়ার চাঁদ দেখার সংবাদ যদি মদিনায় পৌঁছে, যেমন সরাসরি সাক্ষী দিলেন কিন্তু তিনি বললেন যেটা চলবে না, এটা হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুগের কথা। এই হাদিস অনুযায়ী বাদ বেঁধেছেন ইমাম নববী ৬০০ হিজরিতে, তিনি বলছেন প্রত্যেক ভূখণ্ডে চাঁদ দেখে তারা সিয়াম পালন করবে, যদি দূরে হয় চাঁদ দেখা থেকে তাহলে তাদের জন্য এটা যায় লা ইয়াসবুতু জায়েজ হবে না। যিনি বাদ বেঁধেছেন ইমাম নববী তিনি এই হাদিসের আলোকে এই কথাটি বলতে চাচ্ছেন। এবার প্রশ্ন হলো যে সাক্ষী দিলেই সিয়াম ভঙ্গ করতে হবে, একদিনেই সিয়াম পালন করতে হবে, একদিনেই ঈদ করতে হবে, যে কথাটি আবু দাউদে আসছে পরস্পর দুইটা হাদিস, একটা হলো ২৩৩৯ এবং ২৩৪০। ২৩৪০ নম্বর হাদিসটা জয়ীফ, ২৩৩৯ নম্বর হাদিসটি সহীহ। যখন ইখতিলাফ হলো চাঁদ দেখা নিয়ে তখন দুইজন ব্যক্তি আসলেন পরের দিন, এসে বলছেন লা ইস্তাহাল্লা, তারা দুইজনই চাঁদ দেখেছেন। আমস আশিয়াতান, গতকাল চাঁদ দেখা গেছে, আমরা চাঁদ দেখেছি। দুইজন ব্যক্তি চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আরাবিয়ান গ্রাম্য ব্যক্তি, তখন তারা সিয়াম আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফতিরু, তোমরা সিয়াম ভেঙ্গে ফেলো, ওয়াদ্দু ফিল মুসাল্লা, আর কালকে তোমরা সকালে ঈদগাহে যাও। এই হাদিসটা হলো সাক্ষীর হাদিস, একটি মাত্র হাদিস সাক্ষী দিলে সিয়াম ভঙ্গ করা যাবে। প্রশ্ন হলো এই লোকটি কোথাকার ছিল, কেউ বলছে সিরিয়ার লোক ছিল, এটা তো একটা ভ্রান্ত কথা। যদি লোক দুটো আসে সিরিয়া থেকে, আমার তো জানাই নাই যে সৌদি আরব থেকে সিরিয়া কত দূরে, পায়ে হেঁটে যদি আসে লোকগুলি তাহলে কত দূরের লোক হতে হবে, একই এলাকার লোক তারা না, সংবাদটা পৌঁছতো কিভাবে? গতকালকে চাঁদ দেখেছে তারা নিঃসন্দেহে মুসলিম এবং তারা আল্লাহর কসম করেছে মুসলিম, তারা ঈদ করেছে, তারা ঈদ করার পরে রাসুলের কাছে আসছে, আর আল্লাহ রাসুল তখনও সিয়াম আছেন, তাহলে বোঝা যায় কতটুকু ডিস্টেন্স, কতটুকু দূরের লোকেরা। এক, যদি এই সাক্ষী অনুযায়ী সিয়াম রাখতে হয় ভঙ্গ করতে হয় তাহলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা ডাইরেক্ট সাক্ষী দিল ওখানে এসে, একদিন পরে সিয়াম পালন করে আসে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কুরাইবকে কেন বললেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই নির্দেশ দান করেছেন, তোমার দেশে তুমি দেখেছ সিয়াম রাখছো, আমি এখানে চাঁদ দেখেছি সিয়াম রাখবো, না হলে আলাদা করব। প্রশ্ন হলো এবার যদি ভূখণ্ড একটি হয়, বড় প্রশ্ন, যা গোটা বিশ্বই মদিনা থেকে শাসন করছে একজনের রাষ্ট্রপতি, তাহলে তখন কি হবে? চাঁদ দেখা গেল, ঘোষণা হয়ে গেল, তাহলে সবাই সিয়াম রাখবে? আমি দেশের কথা বলছি না, ভূখণ্ড, তাও তো হবে না, কারণ যখন ইবনু আব্বাস নাকচ করলেন তখন তো একই খলিফার মাধ্যমে পরিচিত হচ্ছে, এটা তো জানার বিষয়। যদিও গোটা বিশ্বটা একজন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয় তবু এটা হবে না, যুক্তিকভাবেও সম্ভব নয়, যুক্তি দিয়ে হলেও সম্ভব নয়, সেটা বলছি। মনে করুন আজকে নিয়াত করলাম সৌদি আরবে চাঁদ দেখলে আমরা সিয়াম পালন করব, আজকে থেকে সিদ্ধান্ত, সৌদি আরবে চাঁদ দেখা গেল যখন, তখন আমার দেশে রাত ১০টা, আমেরিকায় হবে রাত দিন ১০টা, সৌদি আরবে যখন চাঁদ দেখা গেল তখন হবে রাত ১০টা আমার দেশে বাংলাদেশে, আর আমেরিকায় হবে দিন ১০টা, তারা কি করবে? অথচ এই দিন বেলা ডুবার আগ পর্যন্ত তারা খাওয়া দাওয়া করবে, চাঁদ দেখা গেলে খাওয়া দাওয়া বন্ধ, আমেরিকার লোক কি করবে? তখন তো কেবল ১০টা। হ্যাঁ, এবার আপনি বলবেন তারা পরে করবে, সূর্য ডুবার পরে পরের দিন হবে, অর্থাৎ সিয়াম একদিন পরে হবে তাদের নিয়ম অনুযায়ী। কারণ চাঁদ যখন দেখাই যাচ্ছে তখন তাদের দশটা বাজছে, দিন দশটা, সকাল দশটা বাজছে, বাংলাদেশ সময় রাত দশটা। ঠিকই যখন ঈদের চাঁদ দেখা গেল সৌদি আরবে তখন দশটা, আমেরিকাও দশটা, তখন তারা সিয়াম রেখেছে। এবার ফতোয়া কি দিবেন, ঈদের চাঁদ দেখা গেছে দশটার সময় তারা সিয়াম রাখবে না সিয়াম বাদ দেবে? চাঁদ দেখা গেলে বাদ দিতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে কেমনে সৌদি আরবের মানুষ, আমেরিকার মানুষ, গোটা বিশ্বে যদি একদিনে ঈদ হয়, গোটা বিশ্বে যদি একদিনে সিয়াম পালন করার চিন্তা করি, তাহলে আমেরিকার মানুষ কিভাবে করবে? কারণ যখন চাঁদ দেখা যাচ্ছে দুইটাই, তখন দিন, আর চাঁদ দেখা গেলে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে তাদেরকে, আর সিয়াম ছাড়তে হবে ঈদের চাঁদ দেখা গেলে, যদি এটা প্রমাণিত হয় এটা যে না। আবার এই বাংলাদেশের সমস্যা আর একটা জিনিস, বাংলাদেশে যখন রাত দশটা তখন দক্ষিণ কোরিয়ায় রাত হবে একটা। তাহলে দক্ষিণ কোরিয়ার মানুষ প্রথম দিন যখন চাঁদ দেখা গেল জানতে পারছে একটায় সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তখন দক্ষিণ কোরিয়ায় বাজছে রাত একটা। প্রশ্ন হলো দক্ষিণ কোরিয়ার মানুষ তারাবি কখন পড়বে? প্রথম দিনের কথাই বলছি, পরের দিন না সিয়াম রাখলো তারাবি কখন পড়বে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন, ওয়া আন সাল্লা লিশা আল আখিরা, তিন দিন তারাবি পড়েছেন, তিন দিন শুরু করে নিশার পরে। সহিহ বুখারী হাদিস 2012 নম্বর হাদিস, হাদিস পাওয়া গেল এশার পরে। দক্ষিণ কোরিয়ায় এশার সালাত হয় সাড়ে আটটায়, আমি সব জায়গায় ফোন দিয়ে খোঁজ নিয়েছি, সাড়ে আটটায় হয়। সাড়ে আটটার পরে তারাবি শুরু করবে, একটা বাজছে, তাহলে কখন তারা তারাবি পড়বে? একটার সময় তারাবির সময় থাকে না, তখন তাহাজ্জুদের সময় চলে আসবে। অনুরূপ ভাবে পরের দিন যখন ঈদের চাঁদ দেখা যাচ্ছে তখন ওরা একটাই দেখতে পাবে, রাত একটা, তখন পরের দিন ওরা সিয়াম রাখবে, ঘুমন্ত অবস্থায় তারা থাকবে। আমি বলছি যে একদিনে যদি পালন করার চেষ্টা করা হয় জটিলতা বাড়বে, এটা আপনাকে ফতোয়া দিতেই হবে যে আমেরিকার মানুষ কিভাবে সিয়াম পালন করছে। যদি আজও করে থাকে, ফতোয়া এটাই, সিয়ামের চাঁদ দেখা গেলে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে দিনের বেলায়, সোজা কথা। তখন চাঁদ দেখাই যাচ্ছে সকাল দশটায়, যখন সময় সৌদি আরবে চাঁদ দেখা যাচ্ছে, এটা কথা নয়। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার আগে ইউরোপে যে তার আগে দেখা যায়, শুধু সৌদি আরবকে টানা পড়া কেন? দ্বিতীয় কথা, একটা কমন শেষ এই ব্যাপারে কথা, যৌক্তিক কথা, যেটা এত পেঁচা দরকার নাই, প্রয়োজন নাই, সেটা হলো একজন ব্যক্তি সৌদি আরব থাকে, এইটা যদি করি একদিনে কত সমস্যার কথা আমি বলছি দেখেন। আপনার এক সন্তান বিয়ে করার পরে তিন মাস পরে চলে গেছে সৌদি আরবে, এটা বললে তাড়াতাড়ি বুঝবেন। সৌদি আরব যাওয়ার পরে নয় মাস পরে আপনার বৌমার বাচ্চা হয়েছে, আপনি ফোন দিচ্ছেন তোমার একটা পুত্র সন্তান হয়েছে, ভালো কথা। এটা হয়েছে মাগরিবের সালাতের পরে, মা বেলা ডুবার পরে হয়েছে, আপনার পুত্রবধূর সন্তান আছে মাগরিব সালাতের পরে। এখন এই সন্তানের আকিকা কোন দিন হবে? আজকে তো শুক্রবার, তাহলে মাগরিব হয়ে গেলেই, মানে বেলা ডুবলো তো দিন চেঞ্জ হয়ে গেল, বেলা ডুবলো দিন চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর দোসরা রমজান থাকবে না, তেসরা রমজান হয়ে যাবে, এটা হলো আরবি নিয়ম। কিন্তু বাংলাদেশের নিয়ম বা আমাদের ঢুকাইছে যে রাত বারোটায় নাকি দিন চেঞ্জ হয়, এটা তো একটা ইংরেজদের শিখানো একটা ভ্রান্ত মতবাদ। ইসলাম কি বলছে? এখন আপনি শনিবার হয়ে গেছে, ওইটা ওই সন্তান রাখে হবে শুক্রবারে সপ্তম দিনে। আমি আপনাকে বলবো, যখন সংবাদটা দিলেন আপনার ছেলেকে, ওই ছেলের কাছে তিন ঘন্টা বেলা এখনো আছে, একই দিনে করবেন যখন আপনি, বুঝাচ্ছি। এখন ওই সন্তান বলবে আশ্চর্য, এখনো বেলা আছে, মানে শুক্রবারেই সন্তান হয়েছে, সুতরাং আকিকা হবে বৃহস্পতিবারে। এখন দাদা বলে যে না না, মাগরিবের পরে হয়েছে, আকিকা হবে কি বারে? শুক্রবারে। বেটা বলছে বৃহস্পতিবারে, কারণ শুক্রবারে সন্তান হয়েছে, সপ্তম বৃহস্পতিবার। আর এখানে দাদা বলছে যে না, সপ্তম দিনেই হবে, কারণ মাগরিবের পরে হয়েছে, শনিবার হয়েছে, আকিকা হবে কি বারে? শুক্রবারে। এই সমাধানটা করেন এবার। এবার বলেন যে সন্তান যেখানে হয়েছে, এই মায়ের দাবিটা সঠিক হবে না? ছেলে তো বেলার থাকা অবস্থায় সূর্য দেখেছে, কি বলে সন্তান হয়েছে, ছেলের দাবি সঠিক হবে? এবার বলেন দেখি, নিঃসন্দেহে মায়ের দাবিকে সঠিক বলবেন আপনারা। কেন সঠিক বললেন এখানে? তা এখানে যে দিন চেঞ্জ হয়ে গেছে, এটা একটা বিষয়, একটা যুক্তি দিয়ে জুমার দিন, গোটা দেশে জুমা একদিনে হয়, গোটা বিশ্বে জুমা একদিনে হয় না, আমার দেশে যে জুমা হয় তার পরের দিন জুমা হয় আমেরিকায়, একদিনে হয় না, দিন চেঞ্জ, বেলা ডুবে যাবে আমার দেশে, দিন চেঞ্জ হয়ে গেল, চব্বিশ ঘন্টাকে হিসাব করে, চব্বিশ ঘন্টা রাত্রি, চব্বিশ ঘন্টায় দিন, আমাকে প্রশ্ন করা হচ্ছে, জর্জরিত করা হচ্ছে, লাইলাতুল কদর তো একদিন হয়, কিন্তু আমার দেশে একদিন বেজোড়, ওই দেশে তো জোর, তাহলে কিভাবে লাইলাতুল কদর একদিন হবে? আপনি একটা দিন নিয়ে পড়ে থাকলেন, কিন্তু প্রথম দিনটা পড়েন সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসটি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাত্রিতে শেষ রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বাকুম ফি কুল্লি লাইলাতিন ইলা সামায়ে দুনিয়া, প্রত্যেক রাত্রির শেষে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। এই হাদিসটাকে আপনি কোথায় রাখবেন? আপনি তো একদিন হিসাব করতে হলে, আমি তো প্রত্যেক দিন হিসাব করছি, বাংলাদেশে যখন শেষ রাত্রি, একটু পরে ইন্ডিয়ায় শেষ রাত্রি হবে, একটু পরে সৌদি আরবে শেষ রাত্রি হবে, একটু পরে ব্রিটেনের শেষ রাত্রি হবে, একটু পরে পুরোটাই শেষ রাত্রি, চব্বিশ ঘন্টা পুরোটাই সকাল ১২টা, পুরোটাই বিকাল ৩টা, পুরোটাই সন্ধ্যা ৭টা, যেখানেই যাবেন দিন আছে, যেখানে যাবেন রাত আছে। তাহলে আল্লাহ কি সবসময় দুনিয়ার আসমানে থাকেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তো বলা যাবে না, এর সমাধানটা করে না, এটা করলে আমি লাইলাতুল কদরের সমাধানটা দিয়ে দেব। লাইলাতুল কদরের সমাধান সহজ, সহজ বলতে কি, আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত থাকবে, আর প্রত্যেক ব্যক্তির ফজর একবার আসবেই, এটা সমাধান শেষ। কদর রাত্রি চালু হবে, থাকবে কটা পর্যন্ত? ফজর পর্যন্ত। এখন আমার ফজর নেই, আমার ফজর আসা পর্যন্ত, আবার যারা ভারতে আছে তাদের ফজর আসা পর্যন্ত, সৌদি আরব যারা আছে তাদের ফজর আসা পর্যন্ত, কারণ চব্বিশ ঘন্টায় যে রাত, চব্বিশ ঘন্টায় আবার দিন, এটা তো হিসাব সহজ, খুব সহজ হিসাব। আবার ফজর আসা পর্যন্ত টোটাল চব্বিশ ঘন্টা হলো কদর রাত্রি, আশ্চর্য, এটা তো হিসাব সহজ না। এইগুলো মানে যুক্তি দিলে আমিও যুক্তি দিব, যুক্তি না, আমরা চলে যাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। দেখে যে ভূখণ্ড, ভূখণ্ড বলতে গোটা পৃথিবীর একটা ভূখণ্ড যদি করেন আপনি, হ্যাঁ আমরা জানি আজ থেকে ৫০ বছর, ১০০ বছর আগে রেডিও ছিল না, মিডিয়া ছিল না, টিভি ছিল না, তখন কিভাবে ইসলাম পালন করতে আমরা জানি না। ইসলাম শুধু মডার্ন যুগের জন্য নয়, ইসলাম সর্বজনীন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ থেকে শুরু হয়েছে, সেই সময় কি অকেজো ছিল ইসলাম? না। ও এবার বলবেন তাহলে আরাফার সিয়াম করেন কেন, তাই না? এ তো একটা যুক্তি, আরাফা যেদিন আরাফা হচ্ছে জানতে পারছেন করছেন, আপনার কে বলেছে? আরাফা হল এই স্থানের সাথে সংশ্লিষ্ট, আমি যেদিন পাবো করবো, নাহলে করবো না, আমি কি ফরজ ওটা আমার প্রতি? স্থানের সাথে সংশ্লিষ্ট, আপনি যদি কেউ না জেনে যদি ৯ তারিখেও করে তাও সব পাবে এটা, যেমন ১৩, ১৪, ১৫ এই তিন দিন সিয়াম আপনি রাখতে পারছেন না, যখন হবে জিলহজ মাসের সিয়ামটা, কারণ ১৩, ১৪, ১৫ তারিখ পর্যন্ত খাওয়া নিষেধ, তাই না? এই ১৩ তারিখ কখন করবেন, ওই মাসটাতে? এটা করলে করব আমি, ফতোয়া এটাই দিয়েছেন, তা ১৬ তারিখে কেউ করবে যে ১৩ তারিখে নিষিদ্ধ, তাই এটা নফল সিয়াম, তারিখ চেঞ্জ করেন আপনার কোনো সমস্যা নাই। এই কথাটা মনে হয় বুঝতে পারলেন না, বলছি যে জিলহজ মাসে কোনো ব্যক্তি প্রতি মাসে ৩টা করে সিয়াম পালন করে, আই এম এ বিজের, জিলহজ মাসেও করবে, জিলহজ মাসের প্রথম তারিখটা পড়ে যায় কিসের, তাশরিকের মধ্যে, আই এম এ তাশরিকের মধ্যে পড়ে, কারণ ১০, ১১, ১২, ১৩ এই ৪ দিন হলো তাশরিক, ১৩ তারিখ তো সিয়াম পালন করা যাবে না, নিষেধ এটা। তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক মাসে ১৩, ১৪, ১৫ সিয়াম পালন করে, ১৩টা কখন করবে? উলামায়ে কেরাম বলছেন ১৬ তারিখ করে নিবে, এটা কেন বলছেন? তাশরিকের মধ্যে পড়ে গেছে তাই, এটা হলো নফল। আরাফা হলো স্থানের সাথে সংশ্লিষ্ট, ৯ তারিখেই হয়, গোটা পৃথিবীতে হয় না আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল মাহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল নাস ওয়াল হাজ্জ, মাওয়াকিত শব্দ ব্যবহার করে চাঁদ সম্পর্কে তোমায় প্রশ্ন করে, তুমি বলো মাওয়াকিত, এটা একটা মিকাতুল লিন্নাস বলা হয়নি, মাওয়াকিত বলা হয়েছে, কারণ চাঁদ শুধু এক জায়গা থেকে ওঠে না, বহু জায়গা থেকে উঠে, এই জন্য মাওয়াকিত শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং যে দেশে চাঁদ দেখা যাবে সেই দেশের মানুষ সেভাবে সিয়াম পালন করবে এবং ঈদ করবে ওইভাবেই, যতদূর পর্যন্ত চাঁদ দেখার সংবাদ পাবে ততদূর করবে, তবে ভূখণ্ডের মধ্যে হতে হবে যতটুকু চাঁদ দেখা যায়। যেমন সৌদি আরবের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ সব মিলে চাঁদ দেখা যায় একদিনে, আমরা সবাই চাঁদ দেখে সিয়াম পালন করে ঈদ করে, এটাই চলবে আশা করি। আমার সাধ্য অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝটা দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাস, এই মাসে যেগুলো ইবাদত আছে এই ইবাদত গুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। যদিও সাদাকাতুল ফিতরটা বলার দরকার ছিল, সময়ের না থাকার কারণে বলতে পারলাম না, তবে একসা করে ফিতরা দিবেন আড়াই কেজি চাউল সম পরিমাণ, এটাই হলো প্রসিদ্ধ সবচেয়ে। আদা সাজে করা হয়েছে, আর হেদায়ার 236টায় যে একটা চরম অন্যায় করা হয়েছে যে 50,000 টাকা যদি কোনো ব্যক্তির উদ্বৃত্ত থাকে নিসাব পরিমাণ, তাহলে ওই ব্যক্তি মানে আজকের যুগে হলো 3.5 লক্ষ টাকা যদি কেউ থাকে কারো থাকে সে সাদাকাতুল ফিতর দিবে। অথচ হাদিস বলছে গরিব ফকির মিসকিন সবাই মুসলিম যে সে ফেতরা দিবে। এটাতে ইসলামী অর্থনীতিকে একটু ডাউন করা হয়েছে, আপনারা এই পথে যাওয়ার চেষ্টা করবেন না। আর জাকাতের নিসাব হলো আপনারা স্বর্ণ আর টাকা টোটাল মিলে যদি আপনার কাছে থাকে 3.5 লক্ষ টাকা তাহলে নিসাব হবে, এটা স্বর্ণের হিসাব। চাঁদের হিসাবে যদি কোনো ব্যক্তি দিতে চান, আপনি যদি মনে করেন আমি বেশি বেশি জাকাত দেব, চাঁদের হিসাবে আপনি দেন 70,000 টাকা, কেউ বলছে 75,000 থেকে 80,000 টাকা হলেই তার উপরে জাকাত ফরজ হবে চাঁদের হিসাবে, আর স্বর্ণ হিসাবে 3.5 লক্ষ টাকা। আশা করি আপনারা জাকাতের ব্যাপারে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানের টোটাল মাল এক বছরের হিসাব করে জাকাত দেওয়াই লাগবে সেখানকারও। আপনারা মনে করবেন না যে ব্যবসা করে জাকাত দেওয়া লাগবে না, এটা ঠিক নয়। 3.5 লক্ষ টাকা টাকা এবং স্বর্ণ মিলে যদি থাকে তার উপরে জাকাত ফরজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাজানুল মুবারক সহি হাদিসের ভিত্তিতে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء والاموات اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء والاموات ربنا آتنا في الدنيا حسنه